অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশে সংবিধানের ষোড়শ সংশোধনী দেশের সর্বোচ্চ আদালত বাতিল করার পূর্ণ রায় প্রকাশিত হওয়ায় সম্প্রতি আইনমন্ত্রী কিছু বক্তব্য রেখেছেন। তবে সেই প্রসঙ্গে যাবার আগে জানতে চাইছি যে ষোড়শ সংশোধনীতে এমন কি কি বিষয় ছিল যা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করত বলে আদালত মনে করেছে।
দেখুন, প্রধান যে বিবেচ্য বিষয় ছিল সেটি হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালতে বিচারকদের অপসারণের এই ক্ষমতাটি তার উপরে ন্যস্ত থাকবে। 72 সংবিধান অনুযায়ী এই ক্ষমতাটি ন্যস্ত ছিল জাতীয় সংসদের উপরে, কিন্তু পরবর্তীতে সামরিক শাসনের সময় আমাদের সংবিধানের সংশোধনী নিয়ে এসে এই দায়িত্বটি বা এই ক্ষমতাটি অর্পণ করা হয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপরে, এবং সেই সংশোধনীতে বলা ছিল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে প্রধান বিচারপতি এবং তার পরবর্তী দুজন সিনিয়র বিচারপতি আপিল বিভাগ, তাদের সমন্বয়ে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে, এবং কোন বিচারককে যদি অসদাচরণ বা তার ইনক্যাপাসিটির জন্য অপসারণ করতে হয় তাহলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শুধুমাত্র সেই ক্ষমতাটি প্রয়োগ করতে পারবে। ষোড়শ সংশোধনের মাধ্যমে এই ক্ষমতাটি 1972 সালের মৌলিক সংবিধানের ন্যায় আবারও জাতীয় সংসদের উপরে ন্যস্ত করা হয়েছিল, এবং আদালতের সিদ্ধান্তের মাধ্যমে এই সংশোধনীটি আবার অসাংবিধানিক বলে আমাদের সর্বোচ্চ আদালত তাদের রায় ঘোষণা করেছে।
তো কেন সরকার এটা মনে করলেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে ষোড়শ সংশোধনী আনতে হবে?
এটা প্রয়োজনীয় অনুভূত হয়েছিল, কিন্তু আমাদের সাংবিধানিকতা রক্ষার খাতিরে আমাদের এর আগে আমাদের যখন মাননীয় প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি এবিএম খায়রুল হক, ওনার ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যে রায়টি উনি দিয়েছিলেন সে রায়ে কিন্তু বলা হয়েছিল যে সামরিক আইন হচ্ছে আপনার অ্যাডমিশন নাল অ্যান্ড ভয়েড, এটা কোনো কার্যকারিতা থাকতে পারে না, এবং সামরিক শাসনের সময় যে সমস্ত কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল শুধুমাত্র যা কিছু ঘটেছে সাংবিধানিকতা রক্ষা করার খাতিরেই এবং যা অলরেডি হয়ে গেছে শুধু সেগুলোকে কোন রকমে ওই কার্যক্রম রক্ষার খাতিরে বৈধতা দেওয়া হয়েছে, এছাড়া সামরিক শাসন এবং তার দ্বারা করা সবকিছুকে কিন্তু অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করা হয়েছে। এ কারণেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই অর্থে তখন কিন্তু আর থাকে না, বলবৎ থাকে না, এবং সেটি বাতিল হয়ে যায়। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আবার ফিরে আসতে হয় যে কার উপরে তালিক ক্ষমতাটি ন্যস্ত থাকবে, এবং এ কারণেই কিন্তু আপনার ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটির কাছ থেকে ক্ষমতাটাই যেটি ছিল সেটি আবার জাতীয় সংসদের কাছে দিয়ে ফিরে আসলো, সেই ব্যাপারে সংশোধনী নিয়ে আসা হলো।
আদালতের যুক্তি কি ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে? আদালতের প্রধান যুক্তি কি?
দেখুন, আদালতের প্রধান যুক্তি হচ্ছে যে সংবিধানে যে 70 অনুচ্ছেদ রয়েছে এবং 70 অনুচ্ছেদে আপনি যে দল থেকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন যার প্রতীকে, সেই দলের সিদ্ধান্তের বিপক্ষে আপনি কোনো ভোট দিতে পারবেন না কোনো বিষয়ে আমাদের সংসদে, অর্থাৎ এবং যদি আপনি ওরকম ভোট দেন যেটা কিছু ক্রসিং বলা হয় তাহলে আপনার সদস্য পদ খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এ কারণে বলা হয়ে থাকে যে আমাদের জাতীয় সংসদের যারা প্রতিনিধি রয়েছেন জাতীয় সংসদের সদস্যবৃন্দ তারা তাদের বিবেক অনুযায়ী ভোট দান করতে পারেন না, তাদের করতে হয় যে দলটিকে তারা নির্বাচিত হয়েছেন সেই দলের সিদ্ধান্ত মোতাবেক। কে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন আর কাকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসতে হয়েছে এই দুটোর মধ্যে কিন্তু আইনগতভাবে কোনো তফাৎ আমরা করতে পারবো না। সুতরাং এরকম জনগণের প্রতিনিধির উপরে যে ক্ষমতাটি ন্যস্ত করা হয়েছে সেই সংসদের প্রতি এক ধরনের আমি বলবো আস্থাহীনতার পরিচয় দেয়া হয়েছে সংশোধনী বাতিলের মাধ্যমে। মানে সাংবিধানিক আইনের একজন ক্ষুদ্র ছাত্র হিসেবে এইরকম মতে কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে।
জি, বিচারের রায়ের কোনো কোনো অংশ সরকার মুছে দিতে পারে বলে আইনমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছেন, যেমন বাংলাদেশের স্বাধীনতা কোনো এক ব্যক্তির অবদান নয় এরকম কথা নাকি রায়ে বলা হয়েছে। সংসদের কার্যবিবরণীর মতো বিচারের রায়ের কোনো অংশ কি এক্সপাঞ্জ করা কিংবা মুছে দেওয়া সম্ভব?
দেখুন, মানে এখানে আমার মনে হয়তো একটু আগবাড়িয়ে কথাটা বলা হয়েছে, হয়তো আরো বিবেচনা করে কথাটা বলা উচিত ছিল, কেননা বিচার বিভাগের বা সিদ্ধান্তের কোনো অংশ তো জাতীয় সংসদ কর্তৃক এক্সপান্ড করবার কোনো ব্যবস্থা নেই এবং পৃথিবীর কোথাও এটা নেই। সুতরাং এটি কথা হচ্ছে অবান্তরিটি কথা, এই কথা খুব একটা সেই আইনি অর্থে গ্রহণযোগ্যতা নেই। তবে যেটি হতে পারে সেটা হচ্ছে এক্সপান্ড করবার একটি অনুরোধ বা এ ধরনের একটি আবেদন, আমরা যখন যদি সরকার এই যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত রিভিউ করবার একটি আবেদন করে সর্বোচ্চ আদালতে, সেই রিভিউর সময় এই প্রশ্নগ্রহণ বা এরকম একটি আবেদন কিন্তু সর্বোচ্চ আদালতের কাছে রাখা দিতে পারে এবং সেখানে আদালত তাদের রিভিউ কি সিদ্ধান্ত নেবে সেটা আদালতের উপরে বিবেচ্য। তবে এই রিভিউ না হওয়ার আগেই হুট করে এরকম একটা মন্তব্য করা যে এক্সপান্স করা হবে বা ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যবস্থা তো নিতে পারে একমাত্র যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সেই আদালতই, এর বাইরে তো জাতীয় সংসদ তো আর আদালতের কোন সিদ্ধান্ত পরিবর্তন সংযোজন সংযোজন বা কোনো পরিবর্তন করতে পারে না।
বিচার বিভাগের সঙ্গে আইন ও নির্বাহী বিভাগের দ্বন্দ্বটা নতুন কিছু নয়, বিভিন্ন দেশেও এরকম দ্বন্দ্ব হয়েছে। অতি সম্প্রতি আমরা জানি পাকিস্তানের নেওয়াজ শরীফ আদালতের রায় অযোগ্য ঘোষিত হওয়ায় পদত্যাগে বাধ্য হয়েছেন। সেখানকার ক্ষমতাসীন রাজনৈতিক দলও বিচার বিভাগের উপর ভীষণভাবে ক্ষুব্ধ। বিচার বিভাগের স্বাধীনতা অটুট রেখে আইন ও নির্বাহী বিভাগের সঙ্গে সুসম্পর্ক কিভাবে রাখা যায়, আইনের একজন অধ্যাপক হিসেবে আপনি কি একটু এর তাত্ত্বিক দিকটার প্রতি আলোকপাত করবেন?
আমাদের সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতার যে বিভাজনটি, বিকেন্দ্রীকরণটি, এগুলো কিন্তু সবকিছুই আপনার নির্ভর করে প্রত্যেকটি বিভাগের তাদের বিচক্ষণতা, তাদের দক্ষতা, তাদের বুদ্ধিমত্তার উপরে। এবং প্রত্যেকের জানা উচিত যে আমার যে ক্ষমতা রয়েছে, যে দায়িত্ব রয়েছে, সেটা কতদূর পর্যন্ত প্রসারিত করা যেতে পারে এবং আমি ততটুকুই দিতে পারি যেখান পর্যন্ত গেলে অন্যের ক্ষমতার উপরে আমার অনুপ্রবেশ করা হবে না বা সেখানে হস্তক্ষেপ করা হবে বলে কারোর কাছে প্রতীয়মান হবে না। এবং এই জায়গাটি কিন্তু প্রত্যেকটা বিভাগকে নিজেদের মতো করে কিন্তু সেটিকে নির্ধারণ করতে হয়। এর কিন্তু কোনো আপনি একদম জ্যামিতি তাকে মাপযোগ করে অঙ্কে রাখার কিন্তু কখনো বলে দেওয়া সম্ভব নয়। এবং পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু যেখানে এরকম চেকস অ্যান্ড ব্যালেন্স রয়েছে ডেমোক্রেসিতে, তারা কিন্তু এভাবেই তাদের ক্ষমতার বিভাজনটা করে নেন।
অধ্যাপক মিজানুর রহমান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।